তোমারে বান্দারে হকি নষ্ট করার থেকে বাঁচাও মোদের দাও এ মনুষ্য মোদের ইয়ারা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك وصحبه يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك وصحبه يا نور الله। মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি পবিত্র মাহে রমজানুল মুবারকের বরকতপূর্ণ সময়ে মাদনী চ্যানেলের একটি প্রিয় অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা। দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই স্বাগতম, খোশ আমদিদ। মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের প্রত্যেকটি পর্বে আমরা মহান আল্লাহ পাক জাল্লা ওয়ালার পবিত্র কালামুল্লাহ হতে ওই সকল আয়াতে করিমা, তার তর্জমা, তার ব্যাখ্যা, তার শিক্ষা আমরা নিয়ে থাকি, বুঝে থাকি। যেই আয়াতে করিমায় মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্বোধন করেছেন সমগ্র মানব জাতিকে, আজকেও ইনশাআল্লাহুল করিম আমরা এমন একটি আয়াত শুনব যেই আয়াতে করিমে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে সম্বোধন করেছেন। আসুন তার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পাক পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করি। আখরি নবী মক্কি মদনী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে বান্দা প্রত্যেক দিন আমার উপরে দশ বার দুরুদ পাক পাঠ করবে, মহান আল্লাহ পাক ওই বান্দার উপরে একশত রহমত নাজিল করবেন, তার একশত গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে, তার একশোটি পদ মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক, নিজের উপরে যদি আমরা রহমত বর্ষণ করাতে চাই মহান আল্লাহ পাকের, তাহলে অধিক হারে আমাদেরকে দুরুদ ও সালাম পাঠ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বেশি পরিমাণে আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পাক পাঠ করার তৌফিক দান করুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেক দিনের আশা ছিল যে আমাদের মাঝে রমজানুল মুবারক আসবে, রমজান পাবো, বিভিন্ন ইবাদত বন্দেগী করবো, আমার রব তবারক ওয়া তাআলাকে রাজি খুশি করবো। কিন্তু দেখতেই দেখতে মাহে রমজানের প্রথমে প্রথম দশক শেষ হলো, এখন দ্বিতীয় দশকের শেষের দিকে আমরা চলে এসেছি। এই শেষের দশককে মাগফিরাতের দশক বলা হয়, আর সেটিও খুবই তাড়াতাড়ি আমাদের কাছ থেকে বিদায় নিবে। তো এই দশকের একটি দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যেহেতু মাগফিরাতের দশক, তো এই মাগফিরাতের দশকে বেশি পরিমাণে এই দোয়া পাঠ করা, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, বেশি পরিমাণে আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাওয়া, ক্ষমার দশকে বেশি পরিমাণে ক্ষমা চাওয়া। আচ্ছা, ক্ষমার দশক যখন শেষ হয়ে যাবে এরপরে ক্ষমা চাইবো না, এরকম না। এখন হচ্ছে মাগফিরাতের দশক, ক্ষমার দশক। তো এই দশকে বেশি পরিমাণে আমাদেরকে আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার করতে হবে, সুতরাং বেশি পরিমাণে পাঠ করব আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ পাক জাল্লা ওয়া আলা সূরা ফাতিরের তিন নং আয়াতে করিমায় ইরশাদ করেছেন, بسم الله الرحمن الرحيم يا ايها الناس اذكروا نعمه الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والارض لا اله الا هو فانا تؤفكون। প্রিয় দর্শক, মহান আল্লাহ পাক ইরশাদ করেন, হে মানবকুল, তোমাদের ওপর আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুগ্রহকে স্মরণ করো। আল্লাহ ব্যতীত কি অন্য কোনো সৃষ্টিকর্তাও আছে যে আসমান ও জমিন থেকে তোমাদেরকে জীবিকা প্রদান করে? তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তবে তোমরা কোথায় যাচ্ছ পৃষ্ঠ দেশ খুঁজো করে? প্রিয় দর্শক মণ্ডলী, এই আয়াতে কারিমা যদি আমরা একটু মনোযোগ দিই, আমরা চিন্তা করি এই আয়াতে কারিমা কত বড় কথা বলা হয়েছে। মহান আল্লাহ পাক জাল্লাওয়ালা ইরশাদ করেন যে আল্লাহ পাকের নেয়ামত যা তোমাদের উপর রয়েছে, আল্লাহ পাকের অনুগ্রহকে তোমরা স্মরণ করো, যেমন তিনি তোমাদের জন্য ভূপৃষ্ঠকে বিছানা করেছেন, মানকে কোনো স্তম্ভ ছাড়াই আল্লাহ পাক জাল্লাওয়ালা স্থির করেছেন। আল্লাহু আকবার। আপন পথ নির্দেশনা ও মানুষদেরকে হেদায়তের পথে আনার জন্যে মহান আল্লাহ করিম জাল্লাওয়ালা আম্বিয়া ও মুরসালিন নবীগণদেরকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের নিয়ামতকে স্মরণ করো, আল্লাহ পাক জাল্লাওয়ালা তোমাদের জন্য জমিনকে বিছানা করে দিয়েছেন, যেখানে ইচ্ছা আমরা সেখানে যাই। তো এখানে আল্লাহ পাক জাল্লাওয়ালা আপন নিয়ামতের গণনা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত, প্রিয় দর্শক মণ্ডলী, যদি আমরা গণনা করি তাহলে গণনা করা যাবে না। এরপরে মহান আল্লাহ পাক কি বলেন যে আল্লাহ ছাড়া কি অন্য কোনো সৃষ্টিকর্তাও আছে যে আসমান ও জমিন থেকে তোমাদেরকে রিজিক দিবে? আসমান থেকে রিজিক কীভাবে? যে বৃষ্টি বর্ষণ করে এবং বিভিন্ন ধরনের তৃণ ও শাকসবজি উৎপন্ন করে। আল্লাহ পাক ছাড়া কি অন্য কোনো মাবুদ আছে যিনি এগুলো সৃষ্টি করতে পারবে? এবং এ কথা জানা সত্ত্বেও তিনি স্রষ্টা, তিনি রিজিক দাতা, ইমান ও তাওহীদ থেকে তোমরা কেন বিমুখ হচ্ছ? আল্লাহ পাক জাল্লাওয়ালা এই আয়াতে কারিমায় বলছেন যে আল্লাহ পাকই যেহেতু সকল কিছুর মালিক, আল্লাহ পাকই জমিন হতে শাকসবজি উৎপন্নকারী, আসমান হতে বৃষ্টি বর্ষণকারী, তো তোমরা কিভাবে অন্য কাউকে উপাস্য করবে? আল্লাহ ছাড়া কি কোনো উপাস্যের যোগ্যতা রাখে? কখনোই না। প্রিয় দর্শক মণ্ডলী, এই আয়াতে কারিমায় যদি আমরা গভীরভাবে মনোযোগ দেই, আমরা চিন্তা করি না, তাহলে প্রত্যেক বাক্যে আমাদের সব সময় সর্বদা মুখ থেকে বের হবে সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার। কেন? এই আয়াতে কারিমে আল্লাহ পাক বলেছেন যে তোমরা আল্লাহ পাকের নেয়ামতকে স্মরণ করো। আল্লাহ পাকের নেয়ামত কত বেশি আমরা কি জানি? আল্লাহু আকবার। সূরা নাহালে এবং সূরা ইব্রাহিমে মহান আল্লাহ পাক জাল্লাওয়ালা ইরশাদ করেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহ পাকের নিয়ামতকে গণনা করো, কাউন্টিং করো, কাউন্টিং করতে পারবে না, গণনা করতে পারবে না। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই পৃথিবী আমি বাদ দিলাম, আমাদের শরীরে আমাদের যেই আপদ মস্তক, আমাদের শরীরে আমরা একটু লক্ষ্য করি আল্লাহ পাক নিয়ামত কত বেশি। প্রত্যেকটা জায়গায় আমাদের মাথায় আল্লাহ পাক চুল দিয়েছেন, এটা কত বড় নেয়ামত। যার মাথায় চুল নেই তাকে জিজ্ঞেস করেন সে কি কি চুল বেরিয়ে আসার জন্য ইউজ করছে না, অনেক কিছু করছে যাতে তার চুল বেরিয়ে আসুক, কিন্তু আল্লাহ পাক না চাওয়াতেই আমাদের মাথায় চুল দিয়েছেন। আল্লাহু আকবার। চোখ কত বড় নেয়ামত, আমরা যেই চোখ দিয়ে দেখছি, একটু ভাবুন যারা অন্ধ তাদেরকে জিজ্ঞাসা করুন চোখ কত বড় নেয়ামত। আল্লাহ, আমাদের হাত যা দ্বারা আমরা ধরি, তো এই হাত মহান আল্লাহ পাকের কত নিয়ামত। আমরা যে এই পা দিয়ে চলি, এই পা যদি আমাদের না থাকতো আমরা আসা যাওয়া করতে পারতাম না, রিজিক অন্বেষণ করতে পারতাম না, তো আল্লাহ তাআলা আমাদেরকে পা দিয়েছেন। এটি হচ্ছে আমাদের বাহ্যিক, আপনি আভ্যন্তরীণ আসেন। আমাদের যেই মাথা, আমাদের যেই জ্ঞান বুদ্ধি, আমাদের যেই বুঝ শক্তি মহান আল্লাহ পাক দিয়েছেন, এই বুঝ শক্তি যদি আমাদের না থাকতো তাহলে লোকেরা আমাদেরকে পাগল বলতো। আল্লাহু আকবার। বাক শক্তি, আমরা যে কথা বলছি এই বাক শক্তি কত বড় নেয়ামত, শ্রবণ শক্তি কত বড় নেয়ামত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জিনিসের ভালো মন্দ বোঝার জন্য আমাদেরকে নাক দিয়েছেন গ্রান নেয়ার জন্য, এটা কত বড় নেয়ামত। আল্লাহু আকবার। আমাদের অভ্যন্তরীণ আল্লাহ পাক কত মেশিন দিয়েছেন, আমাদের দিল বলেন, আমাদের ভিতরে যখন বান্দা রিসার্চ করে, যখন রিসার্চ করার পরে দেখে যে এরকম তো আর কেউ বানাতেই পারবে না, তখন তার মুখ থেকে বের হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গত 3-4 মাস আগে আমার এই হাতের আঙ্গুল, ডান হাতের মধ্যমা আঙ্গুল, এই যে নখের সাথে একটি পাইপ আপনারা দেখতে পাচ্ছেন, প্রিয় দর্শক, এই যে পাইপ, পাতলা একটি পাইপ, এই পাইপের গুরুত্ব, এই পাইপের মর্যাদা কত বেশি, যখন আমার এই পাইপ সরে গিয়েছিল তখন আমি বুঝতে পেরেছি। আল্লাহু আকবার। এই যে আপনি গোলাকার বৃত্ত দেখছেন পাইপের মতন না, এই পাইপ যদি সরে যায় তাহলে আমাদের নখ স্থির থাকবে না, এখন আমাদের নখ স্থির। কেন? এই নখকে স্থির রাখার জন্য মহান আল্লাহ করিম জাল্লাওয়ালা পাইপ দিয়েছেন একটি। দেখেন নখের সাথেই একটা পাইপের মতন আপনি পাবেন। তো এটি হচ্ছে আমাদের নখকে স্থির রাখার জন্য। যদি এই নখের পাইপটা যদি সরে নেওয়া হয়, আপনার আঙ্গুলের যেই নখটা এটা স্থির থাকবে না, লড়ে যাবে। তখন আমি বুঝতে পারলাম আল্লাহ, এই ছোট একটি জিনিসে মহান আল্লাহ পাকের এত বড় নেয়ামত। যদি এই নেয়ামত না থাকতো, আমার নখ স্থির থাকতো না, আমার নখ সেটি সরে গেল, দ্বিতীয় নখ আল্লাহ পাক আবার দান করেছেন। তো চিন্তা করুন, এই ছোট জায়গায় এত বড় নেয়ামত যদি আল্লাহ পাক দিয়ে থাকেন, তো আমাদের শরীরে মহান আল্লাহ পাক জাল্লাওয়ালা কত কত নেয়ামত দান করেছেন। আল্লাহ আকবার। এরপরে আমরা অকৃতজ্ঞতা জ্ঞাপন করি, আমরা আল্লাহ পাকের শুকর আদায় করি না। প্রিয় দর্শক মণ্ডলী, ইমামে গজালী আলহি রহমতুল্লাহিল ওয়ালি ইহিয়াউল উলুমে একটি উপমা দিয়ে আল্লাহ পাকের নেয়ামতকে বোঝানোর জন্য চেষ্টা করেছেন। যে তিনি বললেন, আল্লাহ পাকের নেয়ামত তো অসংখ্য, আমরা শুধু একটি উপমা দ্বারা বুঝতে পারবো যে আল্লাহ পাকের নেয়ামত কত বেশি। আপনি আমরা যদি আল্লাহ পাকের কোনো নেয়ামতকে পরিপূর্ণভাবে পর্যবেক্ষণ করি, তাহলেও ওই নেয়ামত আমরা পরিপূর্ণভাবে গণনা করতে পারবো না। তিনি উদাহরণ দিলেন যে গম, এই যে গম উৎপন্ন হচ্ছে, গম আল্লাহ পাক দিয়েছেন, গম বান্দার খাবার জন্য। এখন বান্দা যদি খেয়ে নিত আর কৃষি কাজ করতো না, তাহলে এই গম আবার উৎপন্ন হতো কীভাবে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কৃষি কাজ করার হুকুম দিলেন, বিভিন্ন জীবিকা অন্বেষণ করার হুকুম দিলেন। তখন বান্দা এই গম কী করে? গম গিয়ে আপনার গিয়ে মাটিতে বীজ বপন করে, তাই না? তো এই বীজ বপন করা, শুধু আমরা বীজ বপন করে দিই, এরপরে কী হয় জানেন প্রিয় দর্শক? এর প্রসেসিং যখন আমরা শুনব, আমাদের ঈমান তাজা হয়ে যাবে। আল্লাহু আকবার। এই যে বীজ বপন করা, বীজ বপন করতে হবে কোন জমিনে? যেই জমিন শক্ত না, নরম, এবং যেই জমিনে পানি থাকে, ওই জমিনের মধ্যে আপনার এই বীজটা আপনার বপন করতে হবে। আচ্ছা, আমরা করে চলে আসলাম, এরপর এর প্রসেসিংটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জায়গায় বাতাস লাগবে, হাওয়া লাগবে। কিভাবে আল্লাহ পাক এই হাওয়াটা বের করেন? বিভিন্ন জায়গায় ঝড় আসে, তুফান আসে, এই তুফানের মাধ্যমে বাতাসের সৃষ্টি। তখন তুফান এসে জমিনের ভিতরে ঢুকে যায়। তো ওই যে গমের যে বীজ, যেই বীজকে হাওয়া বাতাস প্রয়োজন ছিল, আল্লাহ পাক ওই হাওয়া বাতাস তাকে ওই জায়গায় পৌঁছানোর জন্য আল্লাহ পাক ঝড় সৃষ্টি করেছেন। এই ঝড়ের মাধ্যমে বাতাস আসে। এরপরে আসেন, যদি আমরা শক্ত জমিনে আমরা যদি ওই বীজ বপন করি, তাহলে ওই বীজ আর কখনো উৎপন্ন হবে না। আচ্ছা, এই বীজ আবার পাকানোর জন্যে মহান আল্লাহ করিম জাল্লাওয়ালা সূর্যকে সৃষ্টি করেছেন। তখন সূর্য আপন উত্তাপে এই জিনিসটা তৈরি করে দেয়। সর্বদা গ্রীষ্মকাল থাকে না, অনেক সময় শীতকাল আসে, শরৎকাল আসে, হেমন্তকাল আসে। কেন আসে? এই জন্যে আসে যে অনেক সময় অনেক শাক সবজি যা হচ্ছে আপনার গ্রীষ্মকালীন, গ্রীষ্মকালে তার উৎপন্ন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূর্যকে হুকুম দেন যে সূর্য বেশি উত্তপ্ত হয়ে যায়, জমিনকে গরম করে ফেলে, তখন এই শাকসবজি উৎপন্ন হয়ে যায়। আচ্ছা, আবার কিছু শাকসবজির জন্যে সেরকম উত্তাপ প্রয়োজন নেই, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা শীতকে সৃষ্টি করেছেন। এই শীত যখন আসে, তখন সূর্যের যে উত্তাপ তা কমে যায়। এই সূর্যের উত্তাপ কমে যাওয়ার বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা শীতকালীন শাকসবজি আমাদেরকে দান করে ধন্য করে দেন। এরপরে আসেন চাঁদ, চাঁদের মাধ্যমেও অসংখ্য ফল ফলাদি পেকে যায়। তো যেই ফল ফলাদি চাঁদের মাধ্যমে পাকে, তখন চাঁদকে আল্লাহ তাআলা হুকুম দেন সে ঠান্ডা হয়ে যায়, এভাবে ফল পেকে যায়। আল্লাহ আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ পাকের যদি নিয়ামত আমরা গণনা করি, আসমানে যে তারকা আমরা দেখি না, এই তারকার প্রত্যেকটি তারকা আল্লাহ পাক মানুষের কাজের জন্য সৃষ্টি করেছেন। এই যে আমরা নৌকা দিয়ে ভ্রমণ করি, সারা দেশে আপনার গিয়ে আমদানি হচ্ছে, রপ্তানি হচ্ছে, বিভিন্ন সামগ্রী আমদানি রপ্তানি হচ্ছে, কাদের জন্যে? পশু পাখিদের জন্যে, কাদের জন্যে? ইনসানের জন্যে, মানুষের জন্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমুদ্র সৃষ্টি করলেন, তো সমুদ্রের পথ দেখার জন্য, সমুদ্রের পথ সহজভাবে আসার জন্যে, যাতে ভুল না হয়, আল্লাহ পাক তারকা সৃষ্টি করে দিলেন। তখন মানুষ তারকা দেখে যেদিকে যাবে সঠিক পথে সে তারকা দেখে চলে যায়। আল্লাহ আকবার। প্রিয় দর্শক, কোন কোন নিয়ামত আমি গণনা করাবো আপনাকে, যখন এগুলো আমরা দেখি, ভাবি, চিন্তা করি। আসমান দেখুন, সাধারণত একটি ভবন দেওয়ার জন্য আমাদেরকে ঢালাই দিতে হয়, বেসমেন্টের কাজ করতে হয়, আমাদেরকে পিলার তৈরি করতে হয়। দুই কাঠা তিন কাঠা জমিন আমাদেরকে আটটি দশটি পিলার দিতে হয়, ঠিক না? কিন্তু একটু ভাবুন, এত বড় আসমান, এই আসমানকে আল্লাহ করিম জাল্লা ওয়ালা স্তূপ ছাড়াই, আল্লাহ পাক জাল্লা ওয়ালা পিলার ছাড়াই এই আসমানকে হুকুম দিয়ে দিয়েছেন যে সে দাঁড়িয়ে আছে। আল্লাহ আকবার। জমিন যদি শক্ত করে দিতেন তাহলে আমরা কোনো কিছু জমিন হতে উৎপন্ন করতে পারতাম না। আল্লাহ পাক জমিনকে হুকুম করে দিলেন, জমিন আমাদের জন্য নরম হয়ে গেল। আর কোন কোন নিয়ামত আমরা গণনা করব প্রিয় দর্শক মণ্ডলী, এই জন্যে মহান আল্লাহ পাক জাল্লা ওয়ালা ইরশাদ করেন, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহ পাকের নিয়ামতকে গণনা করো তো আল্লাহ পাকের নিয়ামতকে গণনা করতে পারবে না। আল্লাহ পাক জাল্লা ওয়ালা সূরা রহমানে বলেন, ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আল্লাহ পাক জাল্লা ওয়ালার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে হে মানব ও জিন জাতি। তো প্রিয় দর্শক, এগুলো নিয়ামত, সারা পৃথিবী পুরো জিনিস আল্লাহ পাক সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষের উপকারিতার জন্য। তো এত কিছু যদি আল্লাহ পাক জাল্লা ওয়ালা আমাদের জন্য সৃষ্টি করে থাকেন, তাহলে আমরা কেনই বা সেই মহান রব তাবারক ওয়া তাআলার উপাস্য ছাড়া অন্য কারো উপাস্য করব? সেই জন্য আল্লাহ পাক বলেন, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। বা আন্না তু ফাকুন, তো তোমরা কোথায় যাচ্ছ পৃষ্ঠ দেশ কুজো করে? অনেকে আছে যারা ইমান আনেনি, অনেকে আছে যারা আল্লাহ পাককে ইবাদত করে না, আল্লাহ পাককে খোদা মানে না। তো আল্লাহ পাক তাদেরকে উদ্দেশ্য করে বলেন, লা ইলাহা ইল্লাহু, এই সকল কিছুর সৃষ্টিকর্তা হচ্ছে শুধুমাত্র মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ফা আন্না তু ফাকুন, তো তোমরা কোথায় যাচ্ছ পৃষ্ঠ দেশ পুজো করে, আল্লাহ পাককে ছেড়ে অন্যের কাছে সিজদা করতে, আল্লাহ পাককে ছাড়া অন্যের কাছে পূজা করতে, মাআযা আল্লাহ। এই নিয়ামতগুলোর শুকর আদায় করতে হবে আমাদের। প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস হচ্ছে আমাদের জন্য গনিমত, প্রত্যেকটা নিয়ামত আমাদের জন্য গনিমত। এতগুলো নিয়ামত ভক্ষণ করার পরে, এতগুলো জিনিস আমাদের থাকার পরেও আমরা আল্লাহ পাকের কাছে আমরা কান্নাকাটি করি, এত কিছু দেওয়ার পরেও আমরা চেষ্টা করি, আমরা চিন্তায় থাকি, আমরা আমাদের শান্তি নেই, আমরা পেরেশানিতে থাকি। আরে পেরেশানি পেরেশানি পেরেশানি, প্রিয় দর্শক মণ্ডলী, এত কিছু দেওয়ার পরেও আমাদের পেরেশানি। কখনো তো একটু শুকর আদায় করি, কখনো তো দু রাকাত নফল আদায় করে আল্লাহ পাকের শুকর আদায় করি। মওলা তোমার শুকর, তুমি আমাকে আমার শরীর মোবারক, যদি কোনো বান্দার কোনো কিছুই না থাকে, প্রিয় দর্শক কোনো কিছুই নেই, শুধুমাত্র সেই বান্দা তার আপাদ মস্তক সহি সালামতে আছে, তো এই জিনিসটা কত বড় নেয়ামত, আমরা কি কখনো কল্পনা করেছি? এই নেয়ামতের কখনো শুকর আদায় করেছি যে আল্লাহ পাক আমাকে চোখ দিয়েছেন, আল্লাহ পাক আমার হাত সালামত রেখেছেন, আল্লাহ পাক আমার পা সালামত রেখেছেন, আমার জ্ঞান বুদ্ধি আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝ দিয়েছেন? আসুন না আমরা শুকর আদায় করে দু রাকাত নফল আদায় করি। কখনো আমরা করেছি? আমরা করি না। আবার আমরা চাই ভোগ বিলাস, আমরা বিলাসিতা চাই, আমরা আরামায়েশ চাই, ঘর বাড়ি ইত্যাদি আমরা চাই। প্রিয় দর্শক মণ্ডলী, যেই মালিক এতগুলো নিয়ামত দিয়েছে, যদি আমরা শুকর আদায় না করি আমাদের নিয়ামত কখনো বাড়বে না। তাই সেজন্য মহান আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাজিদান্নাকুম, তোমরা শুকর আদায় করো, মহান আল্লাহ পাক তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় হয়েছে আমাদের অনুষ্ঠানে একটি সেগমেন্ট অন্তর্ভুক্ত করা, যার নাম হচ্ছে কাসাসুল কোরআন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, কাসাসুল কোরআনে আপনাদেরকে স্বাগতম। এই কাসাসুল কোরআনে আমরা কোরআনে পাক হতে কোরআনের শিক্ষা, কোরআনের ঘটনা শুনে আমরা শিক্ষা অর্জন করি। আজকে আমরা কারুনের ঘটনা শ্রবণ করব, যে কারুন সাইয়েদুনা মূসা আলাইহিস সালামের চাচা ইয়াসহারের ছেলে ছিল। আল্লাহ পাক তাকে অশেষ সম্পদ দ্বারা ধন্য করেছিলেন, এমনকি তার ধনভাণ্ডারের চাবিসমূহ এমন 40 জন লোক বহন করত যারা সাধারণ পুরুষের চেয়ে বেশি শক্তিশালী ছিল। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানুউ বিল উসবাতি উলিল কুওয়া, আল্লাহ পাক বলেন, আর আমি তাকে এত ধন ভাণ্ডার দান করেছি যেগুলোর চাবি একটা বলবান দলের ওপরও ভারী ছিল। আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিলেন কারুনকে, যখন আল্লাহ পাক বনি ইসরাইলের ওপর জাকাতের হুকুম অবতীর্ণ করলেন, তখন কারুন মূসা নবীর নিকট এলো, তার সাথে এটা নির্ধারণ করলো যে 1000 দিনারের পরিবর্তে 1 দিনার, 1000 দিরহামের পরিবর্তে 1 দিরহাম, এভাবে যতগুলো সম্পদ রয়েছে 1000-এর বিনিময়ে একটি করে সে আল্লাহ পাকের রাস্তায় দিবে। যখন সে ঘরে ফিরে সম্পদের জাকাত হিসাব করল, তখন তা অনেক সম্পদ হিসেবে পরিণত হলো। তার নফস এতগুলো সম্পদ দেওয়ার সাহস করল না, সুতরাং সে বানি ইসরাইলদের জোড়ো করে বলতে লাগলো, তোমরা মূসা নবীর সকল কথায় আনুগত্য করো, এখন তো তিনি তোমাদের সম্পদ গ্রাস করতে চায়। মাযাল্লাহ, আল্লাহ পাকের হুকুম ছিল যাকাত আদায় করা, মূসা নবী হুকুম দিলেন, এখন কারুন কি বলে যে মূসা নবী তোমাদের সম্পদ গ্রাস করতে চায়, তোমরা কি বলো? তারা বলল, তুমি হচ্ছ আমাদের বড়, তুমি যা ইচ্ছা আদেশ দাও, আমরা পালন করব। কারুন বলল, অমুক নষ্টা মহিলার নিকট যাও, বেবিচারী মহিলার নিকট যাও, তার সাথে টাকার বিনিময়ে একটি চুক্তি করো যে সে মূসা নবীর বিরুদ্ধে অপবাদ দিবে। মাযাল্লাহ মাযাল্লাহ, মূসা নবীর বিরুদ্ধে অপবাদ দিবে। আর যখন এরূপ হবে, তখন বনি ইসরাইল হযরতে মূসা আলাইহিস সালামের পিছু ছেড়ে দিবে। সুতরাং কারুন ওই মহিলাটিকে 1000 দিরহাম এবং 1000 দিনার দিয়ে এই বিষয়ে রাজি করলো যে সে মূসা নবীর প্রতি অপবাদ দিবে। পরবর্তী দিন কারুন বনি ইসরাইলের জড়ো করল আর মূসা নবীর নিকট এসে বলতে লাগলো যে বনি ইসরাইলরা আপনার অপেক্ষায় আছে, আপনি তাদেরকে ওয়াজ করুন, নসিহত করুন। মূসা নবী আলাইহিস সালাম তাশরিফ নিয়ে এলেন এবং বনি ইসরাইলদের নসিহত করতে গিয়ে বিভিন্ন গুনাহের শাস্তি সম্পর্কে তাদেরকে বর্ণনা করলেন। কারণ বলতে লাগলো যে এই আদেশ কি সবার জন্য, এমন কি যদি আপনিও হন? তখন মূসা নবী বললেন, হ্যাঁ, যদি আমিও হই না কেন, এই শাস্তিগুলো আমার জন্যও বরাদ্দ হবে। তো কারুন বলল, বনি ইসরাইলদের ধারণা যে আপনি অমুক মহিলার সাথে মাযাল্লাহ অপকর্ম করেছেন, জিনা করেছেন। মূসা নবী বললেন, তাকে ডাকো, তাকে ডাকো। সে আসলে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তোমাকে ওই সত্তার শপথ যিনি বনি ইসরাইলদের জন্য নদীকে দ্বিখণ্ডিত করেছেন, এর মাঝে রাস্তা তৈরি করেছেন আর তাওরাত অবতীর্ণ করেছেন। মূসা নবী যখন বললেন, সত্যি করে বলো, সে মহিলা ভয় পেয়ে গেল এবং তার আল্লাহ পাকের রসুলের প্রতি অপবাদ দিয়ে তাকে কষ্ট দেওয়ার সাহস হলো না। সে তার মনে মনে বলল যে এর চেয়ে তওবা করাই শ্রেয় হবে, আমি এক নবীর উপর আমি অপবাদ দিব, তখন তো আমি ধ্বংস হয়ে যাব, এর চাইতে ভালো কি আমি সত্যি করে বলে দেই, এটাই আমার জন্য কল্যাণ। তো প্রিয় দর্শক, সে হযরত মূসা আলাইহিস সালামকে আরজ করলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলার শপথ, যা কিছু কারণ বলাতে চেয়েছিল সবই মিথ্যা, সে আমাকে অনেক সম্পদের লোভ দেখিয়েছিল যে আমি যেন আপনার প্রতি অপবাদ দেই। মাযাল্লাহ, এ কথা শুনে মূসা নবী আপন আল্লাহ পাকের সমীপে কান্নাকাটি করে সেজদায় পতিত হলেন, আরজ করতে লাগলেন, হে দয়াময় প্রতিপালক, যদি আমি তোমার রসুল হই, তবে আমার জন্য কারুনের প্রতি আপন আজাব অবতীর্ণ করো। আল্লাহ পাক তার নিকট ওহী প্রেরণ করলেন যে হে মূসা, আমি জমিনকে আপনার আনুগত্য করার জন্য নির্দেশ দিয়েছি, আপনি তাকে যা ইচ্ছা আদেশ দিন। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বনি ইসরাইলদের বললেন, হে বনি ইসরাইলেরা, আল্লাহ পাক আমাকে কারুনের নিকট প্রেরণ করেছেন যেমনিভাবে ফেরাউনের নিকট প্রেরণ করেছিলেন। যারা কারুনের সাথী রয়েছ তারা তার সাথেই অবস্থান করো, যারা আমার সাথী রয়েছ তারা পৃথক হয়ে যাও। সবাই কারুন থেকে পৃথক হয়ে গেল, শুধুমাত্র 2 জন কারুনের সাথে ছিল। এরপর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জমিনকে হুকুম দিলেন, ইয়া আরদু খুযিহিম, হে জমিন, একে গ্রাস করো। তখন সে হাঁটু পর্যন্ত ধসে গেল। আবার আল্লাহ পাকের নবী ইরশাদ করলেন, ইয়া আরদু খুযিহিম, হে জমিন, একে গ্রাস করো। সে কোমর পর্যন্ত চলে আসলো। আবার হুকুম দিলেন, ইয়া আরদু খুযিহিম, হে জামিন একে গ্রাস করো। তখন সে গর্দান পর্যন্ত চলে আসলো, সে কান্নাকাটি করতে লাগলো, মুসা নবীকে আপন আত্মীয়তার দোহাই দিতে লাগলো। কিন্তু মুসা নবী আলি সাল্লাতু সাল্লাম আবারও দোয়া করলেন, ইয়া আরদু খুদিহিম। এভাবে সে তার ওই দুইজন এবং তার সকল সম্পদ জামিনের মধ্যে ধসে ছাই হয়ে গেল এবং কেয়ামত পর্যন্ত তার সম্পদ এবং কারুন এবং সেই দুই বান্দা জমিনের মধ্যে ধসতেই থাকবে। প্রিয় দর্শক মণ্ডলী, এটি হচ্ছে যাকাত না দেওয়ার কুফল। আজ আমাদের সমাজেও অনেকে যাকাত দিতে চায় না, যাকাত দিলে অর্ধেক দেয়, যাকাত দিলে সম্পদের হিসাব না করে আমরা মন মোতাবেক কিছুটা সাদকা কিছুটা খায়রাত আমরা করে দিই, ভাবি আমার যাকাত আদায় হয়ে গেল। কখনোই না। প্রিয় দর্শক, এই যাকাত হচ্ছে আপনার সম্পদের ময়লা, এই ময়লাকে আপনি দূরীভূত করেন, না হলে এই ময়লা আপনার যাকাত আপনার সকল সম্পদকে গ্রাস করে ফেলবে। যেভাবে কারুন ধ্বংস হয়েছে যাকাত আদায় না করার কুফলে, সুতরাং যদি আমরাও যথাযথভাবে যাকাত আদায় না করি তাহলে আমাদের সম্পদও ধ্বংস হয়ে যাবে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহ পাক যা হুকুম দিয়েছেন আল্লাহ পাকের রাস্তায় আমরা দান করব, আল্লাহ পাকের পথেই আমরা যাকাত দিব। সম্পদ দিয়েছে কে? মহান আল্লাহ তাআলা। তো আল্লাহ পাকের রাস্তায় যদি আমরা দেই যথাযথ, যেভাবে আল্লাহ পাক যেভাবে আল্লাহ পাক হুকুম করেছেন সেভাবে আমরা যদি যাকাত আদায় করি, আপনি দেখবেন আগামী বছর আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সম্পদ আরও বাড়িয়ে দিবে, তখন যাকাত আপনাকে আরও বাড়িয়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মাদিনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তোমারে বান্দারে হকি নষ্ট করার থেকে বাঁচাও মোদেরে।